আজকে তো বিশ্বকাপ না হয়ে আর কোন আলোচনা হয় না,
কোন আলোচনা হয় না,
কারণ সেমিফাইনাল তো হয়ে গেল, তারপরে এখন আবার যাচ্ছে যে
তৃতীয় স্থান নির্ধারণ,
তৃতীয় স্থান নির্ধারণ ইংল্যান্ড আর বেলজিয়াম, আর তারপরে ফাইনাল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এবং অন্যতম ছোট দেশ বলা হচ্ছে। কারণ একটি কথা মনে রাখতে হবে, অনেকে এটা ভুল করছিল যে ক্রোয়েশিয়া হয়তো সবচাইতে ছোট দেশ মানে জনসংখ্যার ভিত্তিতে, কিন্তু উরুগুয়ে তার থেকে ছোট। উরুগুয়ে বিশ্বকাপ জিতেছিল যখন,
আপনার অন্যতম ছোট দেশ যেরকম বলা উচিত তেমনি ভাবে বলা উচিত যে তরুণ দেশ,
তো বটে
মাত্র
ইউরোপীয় দেশ। এখন যেটা বলছে যে পূর্ব আর পশ্চিমের সেই ঝামেলা তো এখন নেই, সুতরাং ইউরোপীয় দুই দেশে মোকাবেলা হবে।
আমাদের ফাইনাল খেলার মানে আমরা যারা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাস করছি তাদের মাঝখানে মাত্র একটি দিন আছে, আর পৃথিবীর ম্যাপ অনুযায়ী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম
সময়ের ব্যবধান অপেক্ষা
করছে, তো আমরা দেড় দিনের মতো দূরে আছি ফাইনাল থেকে। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণই হবে আগামীকাল 14 তারিখে
ইংল্যান্ড আর বেলজিয়াম।
হ্যাঁ, তো কি হবে নানান রকম প্রেডিকশন আপা হচ্ছে ইতিমধ্যে।
ইংল্যান্ডের দিকে পাল্লা ভারী, কারণ ইংল্যান্ড বলা হচ্ছে যে ভালো খেলেছে, সবকিছু হয়েছে, আর ওই যে হারিকেনের আলোর ছটা।
ও, আপনি তৃতীয় স্থান নির্ধারণের কথা বললেন।
হ্যাঁ,
আচ্ছা, হারিকেনের আলোর ছটা কিন্তু সত্যি সত্যি লাগবে, ওরা মানে ফাইনালে না যেতে পারলেও হ্যারি কেইন কিন্তু গোল্ডেন বুট পাচ্ছে, এটা নিয়ে মোটামুটি নিশ্চিত
হবে ইয়েতে। কিন্তু এখন দেখা যাক বেলজিয়াম তাদের দলগত সমন্বয়টা কতটা রক্ষা করে খেলতে পারে, কারণ এ পর্যন্ত এবারের বিশ্বকাপে একটি জিনিস লক্ষণীয় কিন্তু, বলতো কি তোমাকে আমি দাদার উত্তর দিতে বলি, শোনো, এ পর্যন্ত আমরা দেখেছি যে মহানায়ক তৈরি হয়, মেসি হচ্ছে, মারাদোনা হচ্ছে, তারপরে পর্তুগালের রোনাল্ডো হচ্ছে, এই স্টার তৈরি হচ্ছে এক একজন। মিলোস্লাভ ক্লোজ হলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ যখন জার্মানি ইয়ে করলো বা জয় করলো, কিন্তু এবার দেখা যাচ্ছে যে দলগত সমন্বয়ের ভিত্তিতে সেই দলগুলো এগিয়ে এসেছে যাদের মধ্যে সংঘবদ্ধতা ছিল,
একক কোন স্টারের কৃতিত্ব দেখা
যায়। যেমন একটু আগেই আমাদের প্রযোজক আজকে তহিদ, তার সাথে কথা বলছিলাম, তহিদ কিন্তু এটা প্রসঙ্গটা এনেছিল যে আমরা যেমন দেখলাম যে মেসি একেবারে বিশ্বের এখন সেরা ফুটবলার, কিন্তু তারপরেও যেহেতু তার দল তার সাথে ওই সমন্বয়টা রক্ষা করতে পারলো না,
কারণে
আর্জেন্টিনা পিছিয়ে গেল।
না, মেসি তো এবার খেলতেই পারেনি। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনায় যাব, তার আগে আমি একটু আমাদের আজকের আলোচনার অতিথিদের পরিচয় করিয়ে দিই।
বেশ,
আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খুব নাম করা একজন খেলোয়াড়, আমাদের কাছাকাছি এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে, মোস্তফা হোসেন মুকুল, ফুটবলার মুকুল বলে সবাই চিনতেন। মুকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলাপনে।
ধন্যবাদ, খুব ভালো লাগছে তোমাদের সাথে জয়েন করে।
আর মস্কো থেকে যোগ দিয়েছেন মানজুর মোর্শেদ, যমুনা টেলিভিশনের আরো কয়েকদিন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, আজকেও ফাইনালের আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। অসংখ্য ধন্যবাদ মানজুর মোর্শেদ আমাদের সঙ্গে জয়েন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আচ্ছা, তা আমরা আলোচনার শুরুতে আমার মনে হয় মানজুরের কাছে পরিস্থিতিটা একটু জেনে নেই,
এই মুহূর্তে সেখানকার অবস্থাটা কি, যেখানে তিনি আছেন,
ফাইনালের কি প্রস্তুতি দেখছেন আপনি?
হ্যাঁ, এই মুহূর্তে তো আসলে ফাইনালের দুটি দল, তারা তো এখানে রয়েছে, মস্কোতে রয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, এবং আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, ওখানে যে দুটো দল দুটি খেলবে সেন্ট পিটার্সবার্গে, বেলজিয়াম এবং ইংল্যান্ড, তারা চলে গেছে ওখানে। বা 64 ম্যাচের বিশ্বকাপ, 62টা শেষ, দুটি ম্যাচ বাকি রয়েছে। ইনফ্যাক্ট কালকে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা, ওটা আনুষ্ঠানিকতার ম্যাচ, ওটা ঘিরে আসলে খুব বেশি কারো আগ্রহ থাকার কথাও নয় এবং সেটা নেইও। মূলত যেটা হচ্ছে যে ফাইনালের আগে সবাই একটা ফুরসত ছিল আবার একটু দম নেয়ার, যে বিশ্বকাপটা একেবারে শেষের পথরেখায়, শেষ ম্যাচটির আগে একটু যেন ঝিমিয়ে পড়েছে, কিন্তু আমার ধারণা কালকে থেকে আবার সবাই উদ্গ্রীব হয়ে যাবে। এবং যতটুকু জেনেছি যে 10-12 হাজার ফ্যান, ফ্রেঞ্চ ফ্যান কিন্তু এই মুহূর্তে মস্কোতে রয়েছে। ক্রোয়েশিয়ার সংখ্যাটা 2-2.5 মতো হবে, হয়তো বা তাদের সংখ্যাটা আরো বাড়তে পারে, এবং যতটুকু শুনেছি ছোট্ট একটা দেশ, 42 লাখ জনসংখ্যা, ওখানকার যারা ট্যুর অপারেটর তারা কিন্তু ব্যর্থ হয়ে পড়েছেন, প্রচুর কিন্তু ফ্লাইট আসছে, একটা বোয়িং এসেছে সেমিফাইনালের আগে, 457 জন কোয়াট এসেছেন, এখন কিন্তু কোয়াটটা সংখ্যায় কম হলে ওরা যেখানে যাচ্ছেন বেশ একটা কালারফুল একটা মানে বিষয় ঘটছে আর কি,
লাল সাদার একটা
বলেন বা লুজনিকির আশেপাশে বলেন, তাই যেখানে দেখা হচ্ছে ওদেরকে বেশ চমৎকার লাগছে আর কি।
হ্যাঁ, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকবে, কারণ তাদের কিন্তু তারা যেটা আমরা বলি অন্য সব খেলাতে আন্ডারডগ, এখানে তাদের হারার বা হতাশ হওয়ার কিছু নেই, ফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া, এটা একটা বিরাট ব্যাপার।
এবং আরো উল্লেখ করার বিষয় হলো যে 98 সালের বিশ্বকাপে যে ফ্রান্সের সঙ্গে হেরে তারা তৃতীয় স্থানে যেতে হয়েছিল সেমিফাইনাল থেকে হেরে গিয়ে, সেই ফ্রান্সের সঙ্গে এখন
ফাইনালে। এবং আরেকটা জিনিস বলছে যে সেখানেও কিন্তু একজন মহানায়ক আছে বিশ্বকাপের ক্রোয়েশিয়া দলে,
গোল্ডেন বুটের প্রতিযোগিতায় কিন্তু এমবাপ্পের নামও ছিল, মডরিচের নামও ছিল, কিন্তু সবকিছুর তুলনায় হ্যারি কেইন হচ্ছে সবার এগিয়ে আছে এবং শেষ পর্যন্ত হয়তো তার নামই আসবে। আমরা একটু কি মোস্তফা হোসেন মুকুলের কাছে আসব, আপনার কি মনে হয় ফাইনাল কেমন হবে এবার বিশ্বকাপ ফাইনাল?
ধন্যবাদ। আসলে আমার কিছু বলার আগে আমি রোকে আবার কথায় ফিরে যাচ্ছি, উনি আমার কথাটা বলে দিয়েছেন। আসলে এখানে সুপারস্টার বলতে সেই শব্দটা বিলীন হয়ে গেছে, এখন খেলাটা হচ্ছে টোটাল টিম ওয়ার্ক এর উপরে। রাশিয়া একটা ছোট্ট দেশ হলেও এখানে 11 জন ফুটবলার খেলছে এবং সেটা প্রমাণ করেই তারা কিন্তু এগিয়ে এসেছে ফাইনালে, সো দে ডিজার্ভ এ বিগ ক্রেডিট। আর ফ্রান্স দেখেন যে অনেকগুলি খুব ভালো মানের খেলোয়াড় কিন্তু কোনো সুপারস্টার নেই, এছাড়া দলগত টিম হিসেবে খেলে তারা এই চমৎকার প্রতিটা খেলায় তারা একই ধারার খেলা খেলে ফাইনালে আসছে।
এবং এই কথাই উল্লেখ করেছেন তাদের কোচ দিদিয়ের, যিনি 1998 সালের বিশ্বকাপ জয়ী ফরাসি দলের মিডফিল্ডার ছিলেন, এবং দিদিয়ের বলেছেন যে এবারে কিন্তু আমরা কোনো তারকাকে দেখছি না, এবার আমার দল অত্যন্ত সুসংগঠিত এবং তারা পরস্পর পরস্পরের সাথে সমন্বয় রক্ষা করে খেলছে এবং সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য হবে বলে আমি আশা করছি। কোচ হিসেবে দিদিয়ের এই মন্তব্য এখন
সেজন্য আমরা আমার দৃষ্টিতে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো, বাট আই ডু গিভ ক্রোয়েশিয়া চমৎকার ফুটবল খেলে ফাইনালে
এসেছে।
এবং ইংল্যান্ডকে একটা আমি বলবো আর কি, যে সবাই খুব হাইলি রেটেড, বাট সেকেন্ড হাফে ওরা মনে হয় অনেকটা খেয়ে হারিয়ে ফেলছে, মানে
দ্বিতীয়ার্ধে গিয়ে বা খেলার শেষের দিকে গিয়ে তারা যেন দমে যাচ্ছে, এটা কেন হচ্ছে?
এটা হচ্ছে আপনি দেখেন এই যে স্টার গুলি এরা সদ্য সমাপ্ত বিভিন্ন দেশের লীগ গুলি খেলে ভীষণ টায়ার্ড। ওয়ার্ল্ড কাপ ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বল গেম, এখানে আপনার প্রচুর মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ দরকার। আমি বলি না যে তারা সবাই ইংল্যান্ড দলের প্রত্যেকটা প্লেয়ার আপনার নাম করা প্লেয়ার, বাট আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ যত এগিয়ে আসছে প্রত্যেকটা প্লেয়ারকে কেমন জানি টায়ার্ড মনে হচ্ছে, কেন জানি হচ্ছে, হুইচ ইজ লাইক ওরা প্রত্যেকটা প্লেয়ারই ইউরোপের ইংল্যান্ডের বড় বড় দলগুলিতে খেলে, ওখানে প্রচুর মানে
বিশ্বকাপেও কিন্তু টাকার ছড়াছড়ি কম নেই। আমি কিছুক্ষণ আগে একটি আর্টিকেল পড়লাম যাতে দেখা গেছে, যাতে বলা হয়েছে যে ক্লাব ফুটবলে এরা কোটি কোটি টাকা পান, ঠিক আছে রোনালদো মেসি নেইমার প্রচুর পরিমাণে টাকা পান, কিন্তু বিশ্বকাপ ফুটবল যখন হয় তখন এরও বিরাট একটা বাজেট থাকে। এবারের বিশ্বকাপের বাজেট হচ্ছে $400 মিলিয়ন। এই $400 মিলিয়ন কে কত টাকা পাবে তারও একটি হিসেব দেওয়া হয়েছে, তো সেই হিসাবে ইন্ডিভিজুয়ালি এক একজন প্লেয়ার কত পাবেন ক্লাবগুলোর হিসাবে সেটা খুবই সামান্য তাদের জন্য, কিন্তু দলীয় হিসাবে কিন্তু একেবারেই কম না। যেরকম 32টি দল যারা খেলতে আসবে প্রথম পর্বে, যারা খেলবে প্রথম পর্বের জন্য কোয়ালিফাই করা মানেই হচ্ছে $1.5 মিলিয়ন, $1.5 মিলিয়ন করে পাওয়া,
মানে সেখানেও তারা যথেষ্ট টাকা তাদের দেয়া হবে।
প্রথম পর্ব থেকে যারা চলে যাবে, 8টি দল তো প্রথমে চলে যাবে, হ্যাঁ তারা $8 মিলিয়ন করে পাবে। এরপরে ১৬ দলের পর্ব থেকে বাদ যাবে তারা ১৬ মিলিয়ন ডলার করে পাবে। ১৬ মিলিয়ন ডলার মানে হচ্ছে ১৩৪,৫২,০০০ বাংলাদেশি টাকায়।
তুমি আমার টাকা হিসাব করলে তো আমি গুনে উঠতে পারবো না।
এটা হচ্ছে কোয়ার্টার ফাইনালের কথা বললাম। আচ্ছা, এখন ফাইনালে চলে আসি, সময় বেশি না দিয়ে। একেবারে ফাইনাল যারা হবে তাদের মধ্যে যে টাকার ভাগাভাগি হবে সেটি হলো বাংলাদেশি মুদ্রায় না, রানার্স আপ যে দল হবে সে দল পাবে ২৮ মিলিয়ন ডলার, আর যে দল চ্যাম্পিয়ন হবে সে পাবে ৩৮ মিলিয়ন ডলার।
যাক, অনেক টাকা হয়েছে, এগুলো তুমি আর আমাকে হিসেব বলো না। আমি শ্রোতাদের এখন মনে করিয়ে দিতে চাই যে আপনারা শুক্রবারের আলাপনের আলোচনায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং তৃতীয় স্থান কারা নেবে সেই সব বিষয় নিয়ে আলোচনা শুনছেন, বিশ্বকাপের বিভিন্ন খবরাখবর শুনছেন, সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন স্টুডিওতে, ২০২-৬১৯-৩০৬২।
আচ্ছা, আমি এখন মানজুর মোর্শেদের কাছে একটু জানতে চাচ্ছি, এই বিশ্বকাপ ফাইনাল নিয়ে রাশিয়াতে যারা অবস্থান করছেন এই মুহূর্তে, যারা খেলা দেখতে এসেছেন বাইরে থেকে কিংবা মূল রাশিয়ান, তারা কে কি ভাবছেন, কোন দলের পক্ষে কথা বলছেন মানুষ বেশি, কে জিতবে?
একটা জিনিস আপনাকে বলে রাখি যে সেটা হচ্ছে যে যখন ক্রোয়েশিয়ার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া ম্যাচটা জিতলো তখন সাধারণ রাশিয়ানদের কিন্তু খুব উদ্বেলিত হতে দেখেছি, তারা অধিকাংশ কিন্তু ক্রোয়াটদেরকে সাপোর্ট করেছে। সুতরাং তারা যখন ফরাসিদের সঙ্গে খেলতে নামবে তখন কিন্তু রাশিয়ানদের একটা বড় অংশ সাপোর্ট করবে ক্রোয়াটদেরকে, সুতরাং একটা অ্যাডভান্টেজ কিন্তু ক্রোয়াটরা পাবে মাঠে বলে আশা রাখি।
মানে একটু দেশি দেশি ইমেজ পাবে।
আমাদের আমাদের উপমহাদেশের কথা একটু বলি, যেটা হচ্ছে যে এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কিন্তু ৩-০ আর্জেন্টিনা হেরেছিল, এই ক্রোয়েশিয়া আর্জেন্টিনা ফ্রান্সের কাছে ৪-৩ হেরে আর্জেন্টিনা বিশ্বকাপটা শেষ হয়ে গেছে। আর্জেন্টিনা যে দুটো দলের কাছে হেরেছে সেই দুটো দলই কিন্তু ফাইনালে খেলছে, সুতরাং আর্জেন্টিনা ভক্ত যারা আছেন তাদের সাথে যাদের সঙ্গে যাদের কথা বলেছি উপমহাদেশের যারা তাদেরকে, তারা কিন্তু ক্রোয়েশিয়ার প্রতি তাদের সফটনেস রয়েছে, সুতরাং এবং মাঠে যারা খেলা দেখতে যাবেন তাদের বড় একটা অংশ কিন্তু মোটামুটি নিরপেক্ষ দর্শক, কিন্তু সেই নিরপেক্ষতা আসলে ফাইনাল ম্যাচ যখন তারা দেখতে শুরু করবেন সেই নিরপেক্ষতা থাকবে না, কোনো একটা পক্ষে তারা চলে যাবেন, তো সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা বেশিরভাগই ক্রোয়েশিয়ার পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফ্রেঞ্চ যারা এসেছেন তারাও কিন্তু ম্যাচটা উপভোগ করতে চাইছেন, আজকে অনেকের সঙ্গে কথা হয়েছে অনেক সাপোর্টারের সঙ্গে, তারা অনেক প্রস্তুতি নিচ্ছেন। যদি আমি আজকে বলি, আজকে আমি একটা প্রেস মিট কভার করেছি ডিডিয়ের ড্রগবা, যারা বিখ্যাত ফুটবলার চেলসিতে খেলেছিলেন আইভরিয়ান, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিকরা আছে এই বিশ্বকাপটাকে তুমি কিভাবে দেখলে, তিনি একটা কথা পরিষ্কার বলেছেন যে এই বিশ্বকাপটা আমার কাছে মনে হচ্ছে এটা অন্যান্য বিশ্বকাপের থেকে একেবারে আলাদা, এই বিশ্বকাপটা নতুন একটা ঘরানা সৃষ্টি করেছে, ফুটবলটাকে নতুন ভাবে বিশ্বের কাছে নিয়েছে, সেটা হচ্ছে টিম ডিফেন্ডিং, মানে ডিফেন্ডার যিনি তিনি যেমন গোল করেছেন আবার দিকে নেমে এসে পুরো দলকে বাঁচিয়েছেন, সেই কাজটা যে যে দুটো দল সবচেয়ে ভালো করেছে সেই দুটো দলকেই তোমরা তার মানে অসাধারণ টিম স্পিরিট এটার মধ্যে এই দলটার মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা খেলোয়াড়ই বিশ্বমানের, যে কারণে ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত ওই পিছিয়ে পড়েও কামব্যাক করে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। তো আমার মনে হয় যে ক্রোয়েশিয়া শেষ সামরটা দেবে, তবে এনগোলো কন্তের জন্য তিনি ফ্রান্সকে এগিয়ে রেখেছেন, উনি বলেছেন যে এই বিশ্বকাপের সেরা মিডফিল্ডার হচ্ছে ফ্রান্সের এনগোলো কন্তে এবং তিনি অসাধারণ খেলছেন এবং আমার ধারণা শেষ ম্যাচ তিনি ম্যাচটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এবং তাকে হয়তো চ্যালেঞ্জটা জানাবেন লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, সুতরাং মিডফিল্ডের একটা লড়াই আমরা ফাইনালে দেখতে যাচ্ছি, এরকম কথা তিনি বলেছেন।
আচ্ছা, আমরা আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, তার বক্তব্য শুনে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো,
কে লাইনে আছেন?
আমি আমি
বিথি লাইনে আছেন, নাসরিন হুদা বিথি।
হ্যালো
হ্যালো,
নাসরিন হুদা বিথি, বাংলাদেশে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রস্তুতি কার কেমন, কেমন দেখছেন?
এখন তো আসলে বাংলাদেশি সবসময় যেটা আমরা আমরা দেখি বিশ্বকাপের সময় যে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে সবাই খুব মাতামাতি এবং সবার
বিথি, হ্যালো
হ্যালো, হ্যাঁ লাইন কেমন হয় ডিস্টার্ব?
হ্যাঁ বিথি, বিথি বলো।
জি, মানে আমরা যেটা প্রতিবার মানে প্রতি বছর বিশ্বকাপের সময় দেখি যে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টারই বাংলাদেশের সবচেয়ে বেশি, এবং এবারও দেখেছি আমরা বাংলাদেশে যে সব পতাকা যেরকম ছিল আর্জেন্টিনা ছিল এবং সব সাপোর্টাররা খুব খেলা নিয়ে খুব
মেতে ছিল। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ফাইনালে যাচ্ছে বিথি, আমরা যেটা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে তো ফাইনালের নির্ধারণ হয়ে গেছে, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া খেলবে, সেখানে কার দিকে পাল্লা ভারী?
এখন যে আমাদের বাংলাদেশে এখন আমরা যেটা দেখছি ক্রোয়েশিয়ার দিকে একটু পাল্লাটা ভারী হচ্ছে, এবং সবাই যাকে জিজ্ঞেস করি তারা ম্যাক্সিমামই ক্রোয়েশিয়ার সাপোর্টার আর কি।
আচ্ছা,
এখন পরশু দিন ফাইনাল খেলা হবে, তার জন্য সবাই অপেক্ষায় আছে। কালকে তো খেলা হবে ইংল্যান্ড আর
বেলজিয়াম,
এখন দেখা যাক বাকিটা আর কি, ফাইনালের পরশু দিনের অপেক্ষায় সবাই আছে এবং সব উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে যে কি
আমাদের লাইনে আরেকজন শ্রোতা রয়েছেন, প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল। প্রিয়ঞ্জিত, আপনি লাইনে আছেন? হ্যাঁ, এবার বলুন তো আপনার বক্তব্য।
আমি জানতে চাই,
হ্যালো প্রিয়ঞ্জিত, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার মনে হয় তাহিদ, আমাদের প্রযোজক তাহিদ কে বলি একটু প্লিজ ওই নাসিরুল্লাহ বিথির লাইনটা যদি আপনি অফ করে দেন তাহলে প্রিয়ঞ্জিতের কণ্ঠটা শোনা যাবে স্পষ্ট। প্রিয়ঞ্জিত বলুন।
হ্যাঁ, বলছি যে চারটে দল সেমিফাইনাল উঠেছিল, চারটে ইউরোপিয়ান কান্ট্রি, তো আমার বক্তব্য হচ্ছে যে লাতিন আমেরিকা ফুটবল এত উন্নত এবং তাদের এবারে দুটো ফেভারিট টিম ছিল আমাদের প্রিয় মানে আর্জেন্টিনা ব্রাজিল, তাদের কোনো স্থান হলো না, এটা কি দিকে মানে কোনো দিক চিহ্নিত করছে যে এদের কোয়ালি মানে যে খেলার যে কোয়ালিটি তার কি অধঃপতন, না ইউরোপিয়ান দলে আধিপত্য বিস্তারে এটা আলাদা একটা কোনো ব্যাপার ঘটছে? এই ব্যাপারে যদি বিশেষজ্ঞরা কিছু বলেন আমি তাদের বক্তব্য জানতে
চাই। মুকুল, আপনি বলবেন?
ইটস আ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা অধঃপতন না, আমি বলবো যে এটা উন্নতি। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল স্কিলের চেয়ে এখন টিম টিম অ্যাজ এ টিম হোল টিম খেলাটা উন্নত হওয়াতে, টিম স্পিরিটটা বেশি হওয়াতে খেলার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার জ্বলন্ত প্রমাণ হলো ক্রোয়েশিয়া। আর আমি ঠিক বলবো না যে খেলার অবনতি হয়েছে, খেলা উন্নত হয়েছে। আপনি প্রতিটা টিমেরই খেলা দেখেন, যেমন একটু আগে আমরা যিনি বললেন যে আসলে ক্রোয়েশিয়ার গোল খেয়ে পিছিয়ে পড়েও সেকেন্ড হাফে বা ধীরে ধীরে খেলা যে তারা ফিরে এসছে, এটা একটা টিম স্পিরিটের উদাহরণ, হুইচ ইজ এ ভেরি গুড সাইন, যে আমরা দুই গোলে কোনো টিম এগিয়ে থাকার পরেও কামব্যাক করে তিন গোল তিন দুই গোলে জিতা, ওয়ার্ল্ড কাপের মতো খেলায় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল, হুইচ ইজ এ প্রুফ অফ দ্যাট টিম খেলাটা বা ইন্ডিভিজুয়াল স্কিলের খেলাটা অনেক উন্নত। আমার মনে হয় সেদিকটা দিয়ে আমরা ঠিক এটা বলতে পারবো না যে খেলা অবনতি হয়েছে। আর আমরা যারা আমি যখন খেলতাম বা আমরা যারা মানে বাংলাদেশি বা ওই দিকের, আমরা সবসময় ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ইয়ে দেখেছি, কিন্তু ওইটা আমরা এখন ভুলে গিয়ে যদি ফুটবলের কথা চিন্তা করি আপনি তাহলে দেখবেন যে আসলে টিম টোটাল টিম খেলাটা প্রত্যেক যারা ভালো খেলছে তারাই এগিয়ে যাচ্ছে।
ওই দিক থেকে আমাদের প্রযোজক সঞ্জনা, আমাদের প্রযোজককে একটু দেখাও তো, কারণ আমরা দেখাতে চাই শ্রোতা দর্শকদের যে প্রযোজক বেশ তৎপর রয়েছেন, তিনি মাঝে মধ্যেই আমাদের খবরাখবর দিচ্ছেন, টেলিফোনের সংযোগ স্থাপন করছেন, এবং তাহিদুল ইসলাম আমাদের জানিয়ে দিল এই মুহূর্তে যে মস্কোর ওই লুজনিকি স্টেডিয়ামে চূড়ান্ত খেলা দেখার জন্য ভারত থেকে দুই তারকা গেছেন। তারকাদের যেখানে এখন মানে ফুটবলের মাঠে তারকারা আর তারকার রশ্মি ছড়াচ্ছে না, কিন্তু সেখানে স্টেডিয়ামে দর্শক আসনে ভারতের দুই তারকা উজ্জ্বল তারকা গেছেন।
আচ্ছা, এখন
বলো বলো,
উজ্জ্বল তারকা হচ্ছে
অমিতাভ বচ্চন এবং
অভিষেক বচ্চন,
এই দুজন যাবেন মানে বাবা আর পুত্র দুজনে গিয়ে তারা খেলা দেখবেন এবং তারকা রশ্মি ছড়াবেন ভারতের পক্ষ থেকে।
আচ্ছা, আমাদের আজকের আলোচনায় আলাপনে প্রতিদিন আমি আর আপনি বেশিরভাগ সময় বসি, কিন্তু আজকে আমাদের সঙ্গে তাহিরা কিবরিয়া বসেছেন, কেন বসেছেন তার একটি কারণ আছে, কারণ হচ্ছে তিনি 1994 সালের বিশ্বকাপ ফুটবলের একজন মাঠে বসে দেখা দর্শক।
আচ্ছা, বিশ্বকাপ ফুটবল তখন হয়েছিল সেবার এই এখানে যুক্তরাষ্ট্রে, কোন মাঠে বসেছিলেন?
জিএফকে, আমাদের আরএফকে স্টেডিয়াম যে আছে ডিসিতে, সেখানেই বসেছিলাম। যদিও রোকেয়াপ্পা ফাইনাল খেলা দেখার অসম্ভব ইচ্ছে ছিল, কিন্তু ফাইনাল খেলা আপনি তো জানেন প্যাসাডিনাতে হয়েছিল, ক্যালিফোর্নিয়াতে সেটা তো সম্ভব হয়নি। তো আমার সৌভাগ্য হয়েছিল স্পেন আর সুইজারল্যান্ডের খেলা দেখার, যদিও মনে মনে ভাবছিলাম ব্রাজিলের খেলা যদি দেখতে পারতাম। সবারই আপনারা, আমাদের দর্শক শ্রোতারা তো ব্রাজিলের ভক্ত, এবং তখন আমি সবে এসেছি বাংলাদেশ থেকে, মাত্র 3 বছর হয়েছে 94-এ, তো ব্রাজিলের খেলা দেখা হলো না
বিশ্বকাপের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই যে অভিজ্ঞতা, শুধু যে আনন্দ
মাঠে
বসে খেলার আনন্দটা কিন্তু শুরু হয়ে গেছিল রোকেয়াপ্পা অনেক আগে, কারণ ওই সময় টিকিট পাওয়াটা ভীষণ একটা ঝামেলা ছিল। এখন তো অনলাইনে সবাই বসে অনলাইনে টিকিট করে চলে গেলাম, আগে থেকে জানতে পারি যে টিকিট পাচ্ছি কি পাচ্ছি না,
লটারির মতন টিকিট আসে হাতে,
লটারির মতো। তখন হয়েছিল কি, টেলিফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কাটিয়েছি একটা টিকিট পাওয়ার জন্য। তারপরে যেটা হলো যে ওরা রেজিস্ট্রি করে বাসায় মেল করে পাঠাবে, সেটাও একটা উত্তেজনা যে আসবে কি আসবে না। তারপরে তো গেলাম খেলা দেখতে, প্রচন্ড গরম জুলাই মাসের, কিন্তু অসম্ভব ভালো খেলা ছিল, দুটোই ভালো টিম স্পেনের খেলা।
ভালো কি মাঠে বসে খেলা দেখা বিশ্বকাপের,
দারুণ একটা উত্তেজনা, দারুণ একটা উত্তেজনা। আপনিও তো বহু খেলা দেখেছেন রোকেয়াপ্পা, কিন্তু আমার ভাগ্যে একটাই হয়েছে।
1994 সালে তো যেহেতু পুরো বিশ্বকাপ কভার করার সুযোগ ছিল, এবং সেটাও একটা অভিজ্ঞতা যে এখানে ভয়েস অফ আমেরিকাতে অনেক সাংবাদিক আমরা গিয়েছিলাম, এবং আমাদের এডিটর ছিলেন পাত ব্রুয়ার, আফ্রিকা থেকে গিয়েছেন সানি ইয়াং। তো আমরা ভাগ করে নিয়েছিলাম যে কোন মাঠে কতদিন যাবো, কারণ সব মাঠে সবার সব
সবার সম্ভব না, এবং সব খেলা দেখা,
আর এক জায়গা থেকে আরেক জায়গা তো যেতে হতো।
আর আমেরিকায় তো ওয়াশিংটন থেকে আপনার ক্যালিফোর্নিয়াতে যাওয়াটাই শুধু 5-7 ঘন্টার
সরাসরি ফ্লাইট। তো যাই হোক, এটা ছিল
অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম যেহেতু বলা হলো, আমি আর 2-3 জন বিখ্যাত লোক,
কিন্তু সেলিম আমার মনে হচ্ছে খেলা দেখে সবাই স্টার দেখতে, মানে তারকা দেখার
যেরকম ফাইনালে উপস্থিত থাকবেন ওআইসি সভাপতি, উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার উপ প্রধানমন্ত্রী,
আচ্ছা যাক
এই দুইজনের নাম বলেছে, ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন থাকবেন,
স্বাগতিক দেশের প্রেসিডেন্ট,
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট,
অবশ্যই
আমি জানি না ফ্রান্সের প্রেসিডেন্ট,
অসম্ভব দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু ক্রোয়েশিয়ার
প্রেসিডেন্ট বিরাট মানে একটা উৎসবের আয়োজন করছেন। এবং এখানে বলে রাখি, রবিবার দিন কিন্তু ফরাসি যে দূতাবাস আছে সেখানে আয়োজন করেছেন সরাসরি মস্কোর ওই লুঝনিকি স্টেডিয়ামে।
তবে সেলিম এবং রোকেয়াপ্পা, একটা তথ্য আমি জানাতে চাই যে এবার ফাইনালে ফ্রান্স দলে 5 জন মুসলমান খেলোয়াড় কিন্তু আছে, এটা তো
বেশ, হ্যাঁ একটা জিনিস,
5 জনই মুসলমান।
ফরাসি দলে কিন্তু অনেক বিদেশি রয়েছেন, তার একটি কারণ যে ফ্রান্স এক সময় যে ঔপনিবেশিক আমলে অনেক ওই আফ্রিকা
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে
ভারতের কথা শুনি, ওখানকার প্রস্তুতি।
পরমাশিস লাইনে আছো?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বিষয়টা হচ্ছে যে বিশ্বকাপ যে সত্যি বিশ্বকাপ মানে পরিণত হলো, বিশ্বকাপ মানেই তো একটা সারা গোটা পৃথিবী জুড়ে উন্মাদনা। আমরা যখন বিশ্বকাপ শুরু হলো 14 জুন, আমরা দেখেছিলাম কলকাতার রাস্তাঘাটে গোটা রাজ্যে পত্রপত্রিকায় মেসি এবং নেইমার নিয়ে একটা প্রবল উন্মাদনা, কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা চেঞ্জ হয়ে যেতে পারি, আমি কলকাতা শহর গোটা রাজ্য পত্রপত্রিকা আমি যে অঞ্চলে থাকি সেইখানে একটা বিশাল বড় ফুটবল স্টেডিয়ামের মতন বড় মাঠ রয়েছে, একটা হাই রোডের উপরে আমাদের বাড়ি, এখানে মনে হচ্ছে যেন ফ্রান্স এবং ক্রুশিয়া এসে হাজির হয়েছে। পাল্লায় ভারি কিন্তু ফ্রান্সের পতাকা
উঠছে, কিন্তু পরমাশিস আবার কিছু কিছু জায়গায় আমরা দেখছি এখনো যে ব্রাজিলের পতাকা কিন্তু উঠছে, সরিয়ে নেওয়া হয়নি,
কিন্তু এত তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিলাম, মানে সে মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে,
আমার নিজের সমর্থনের দল হেরে যাবে তখন যারা থাকবে তাদের কাউকে না কাউকে আমার সমর্থন না করলে তো আমি উপভোগ করতে পারবো না।
যারা ক্রীড়ামোদী, যারা খেলা দেখতে পছন্দ করে, যারা ফুটবল ভক্ত, যারা ক্রিকেট ভক্ত, তারা একটি দলকে নিয়ে বসে থাকে না, যে ভালো খেলবে তার দিকেই ঝুঁকে যাবে।
সেই জন্য বিশ্বকাপ কথাটা মনে হয় এখানে একেবারে সার্থক।
হ্যাঁ, একেবারে সার্থক,
জিতলে বা হারলো সেটা কথা না, যারা ফাইনালে গেল, যারা ফাইনাল খেলবে
কোন দলকে সমর্থন করছেন?
কি অবস্থা?
ফ্রান্স, ফ্রান্স বলেছে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, আশেপাশে যারা রয়েছে তারা সকলেই ফ্রান্সের সমর্থক।
রোকেপা, আমি একটু
যদি বলেন বলতে পারবো না, সবাই ফ্রান্স আসলে পাল্লায় ভারী, খেলার মধ্যেও কিন্তু পাল্লায় ভারী, আমাকে দেখতে এটা দেখো।
আচ্ছা, রবিবারের ফাইনাল নিয়ে নানান রকম জল্পনা কল্পনা হচ্ছে, নানান রকম।
পরামর্শী সমাজের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ, তো আমি একটি একটি মানে ঐতিহ্যগত তথ্য দিতে চাই, যেটি হচ্ছে বলা হচ্ছে একটি আর্টিকেলে যে বিশ্বকাপ মানে চুলচেরা বিশ্লেষণ, ইতিহাসের পাতা উল্টে বের করা পরিসংখ্যান। যতগুলো বিশ্বকাপ হয়েছে তাতে দেখা গেছে যে প্রতি ২০ বছর পর পর চ্যাম্পিয়নদের খাতায় নতুন একটি দলের নাম চলে আসে। গত এত বছরে মাত্র ৯টি দল চ্যাম্পিয়ন হয়েছে ঘুরে ফিরে, কিন্তু ২০ বছরের হিসাবে যদি আপনি সাইকেল করেন তাহলে দেখা যায় এবার ২০ বছরের সাইকেল পড়েছে। ৯৮ সাল ৯৮ সাল ৯৮ সাল এবং এবার হচ্ছে ১৮ চারটা সাইকেলে দেখা যাচ্ছে প্রত্যেক ২০০৮ এ ২০ হয় না ১০ হয়, প্রত্যেক ২০ বছরের সাইকেলে দেখা যায় নতুন নতুন একটি দল চ্যাম্পিয়নের খাতায় এসেছে। তো সেই হিসাবে এবার ক্রোয়েশিয়ার পাল্লা ভারী, এবং যে উট, বাঘ, তারপরে অন্যান্য যেসব গণকরা আছে, জ্যোতিষীরা আছে, সবাই বলছে ক্রোয়েশিয়ার কথা।
আচ্ছা বেশ, ক্রোয়েশিয়া জিতবে। এখন আকবর হায়দার কিরণ লাইনে এসেছে নিউ ইয়র্ক থেকে, দেখি নিউ ইয়র্কে কি ঘটছে। কিরণ,
আমি
যেটা বলতে চাই, হই হই কাণ্ড রইল ব্যাপার, কারণ যেদিন ক্রোয়েশিয়া রাশিয়ার সাথে খেললো সেদিন আমার একটা মাত্র ইয়ে ছিল, চাওয়া ছিল ওরা যেন রাশিয়াকে হারায়।
কখনই আমরা বলতে পারি না, এটা তো আমাদের বলার কথা নয়। কিরণ, তুমি এই শব্দটি পরিত্যাগ করো, পরিহার করো, এবং আমরা এটা দুঃখজনক যে আমরা এটা বলতে পারি না। কথা হচ্ছে কি যে আমরা, হ্যাঁ, চার মিনিটে তুমি কি বলতে চাও?
চার মিনিটের ভিতরে ১ মিনিট আমি ছড়া পড়বো, বাকি ৩ মিনিট আমি
জলদি ছড়া পড়ো।
বলা বাকি আছে এখনো?
হ্যাঁ বলো, জলদি বলো।
এটা হচ্ছে নিউ ইয়র্কে আসলে বিশ্বকাপ নিয়ে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে আর কি, আর লাকিরি ঠিক রোববার দিন সকালে হবে, তো কাজে অনেকেরই সুবিধা হবে খেলার প্রাণ ভরে উপভোগ করার, এবং বেশিরভাগ মানুষই আশা করছে বা প্রেডিক্ট করছে যে ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এবারে।
বেশ, দেখা যাক কি হয়। ওদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন তো সাজেলিজেকে সাজিয়ে বসে আছেন।
আচ্ছা, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং আপনার ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট দুজনকে নিয়ে কিন্তু জরিপ ইতিমধ্যে শুরু হয়েছে ফাইনাল নিয়ে। বলছে যে মেয়েরা ক্রোয়েশিয়া সাপোর্ট করবে কারণ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট সুন্দরী দেখতে,
এবং
না, ছেলেরা ক্রোয়েশিয়া সাপোর্ট করবে আর মেয়েরা ফ্রান্স সাপোর্ট করবে কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট হ্যান্ডসাম।
আচ্ছা ঠিক আছে, হ্যান্ডসাম হলো। এখন তোমার ছড়াটা শোনাও।
আমার ছড়াটি হচ্ছে, নেইমার নেই আর, মেসিকেও গেছি ভুলে, সুয়ারেজ কুয়াশেছে এক ঝাঁপি জল তুলে, ফাঁক খোঁজে চান্সের, ছুড়ে দেবে ফ্রান্সের গোলমুখ যেই, এমবাপ্পে খুব ক্ষেপে নেচে ধেই ধেই, ক্রোয়েশিয়া আর হিয়ার মাঝে ফরাসিদের বাঁশি বাজে, ফাইনালে তাই বাদ্য বাজায় জয় 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 তালে, মর্ডিচের রাগবে ঘিরে গোল পোস্টের জালে।
কিরণ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
হ্যাঁ,
আমরা আমাদের দুজন অতিথির কাছে ফিরে যাই।
জনাব মুস্তাফা হোসেন মুকুল, আপনার
কার লাইন কেটে গেল?
সর্বশেষ
ফুটবলের জয় হোক, বিশ্বকাপের জয় হোক। হ্যাঁ, বিশ্বকাপের জয় হোক, এই কথাটা সত্যি। আমি আমার টিম, যেহেতু আমি জার্মানির খুব অনুরক্ত, বাট
জার্মানির যে খেলাটা খেলা উচিত ছিল ফ্রান্স সেই খেলাটা
খেলবে সেটাই আশা করছে।
তো দে ডিজার্ভ টু উইন, বাট ক্রোয়েশিয়া জিতলো আমি অখুশি হব না। একটা কারণে আমি তাই ফ্রান্স জিতুক, সেটা হলো ম্যাকবাপে। After a long time, we see such a wonderful player with the ball running and make others to play or score. So it will be a fun game.
আচ্ছা, আমার মনে হয় মস্কোর লাইন কেটে গেছে।
মস্কোর লাইন কেটে গেছে। মুকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমবাপের নাম বলার জন্য। এমবাপের একটু ছোট্ট তথ্য দেই, সে উঠে এসেছে যে পরিবেশ থেকে, সেটি একদম ফ্রান্সের খুবই অপরাধপ্রবণ একটি বস্তি এলাকা থেকে, অবহেলিত এলাকা থেকে।
এবং ওর ছোটবেলার কাহিনী পড়লে মানে চোখে পানি আসা ছাড়া কোনো উপায় নাই।
শুধু শুধু এমবাপে না, এরকম অনেক স্টার কিন্তু এরকম জায়গা থেকে উঠে এসেছে বলা হচ্ছে।
আর্জেন্টিনা মারাদোনার যদি তুমি জীবনটা দেখো সেরকমই হয়, তাকে তুলে আনা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকা ছিল না, কিন্তু খুব একটা গরিব পরিবার থেকে ছিল, পেলে যাকে বলা হয় যে মানে ফুটবলের মাঠে তার নজির নেই আর। সেই পেলেও ছিলেন কিন্তু খুব মানে একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে।
রোকেয়া, আপনি ওর খেলাটা শুধু দেখবেন, ও বলটা নিয়ে আপনি মনের থেকে একটা আনন্দ পাবেন। ও বলটা নিয়ে যখন দুইটা বল রান করে,
সত্যি কথা
মানে এটা একটা দেখার একটা আলাদা আনন্দ আর কি। মানে হার জিত খেলার মধ্যে হবেই, ও যে বল পেলে একটা যে মানে একটা আনন্দ, একটা যে দৌড় দেয়, একটা যে স্কোর করে, একটা যে পাস দেয়, মানে অনেকদিন পরে আমি অ্যাজ এ ফুটবলার আমি এবার ফুটবল ওর খেলা দেখে, ফ্রান্সের খেলা দেখলে আসলে রিয়েলি মানে অত্যন্ত আনন্দিত, মানে একটা মজার খেলা হবে।
আমি যে বলবো এটাই যে বিশ্বকাপের ফাইনালে খেলে যে দল সাফল্য অর্জন করে এবং যে দল রানার্স আপ হয়, দুজনেই যোগ্যতা নিয়েই খেলে এই ফাইনাল পর্যন্ত এসেছে, এবং আমরা দুজনকেই সমর্থন করি এবং দুই দলেরই সাফল্য কামনা করছি। আজকের আলোচনা আমাদের শেষ করতে হয়, কারণ পাশে সঞ্জনা এসে বসে পড়লো, বোঝা যাচ্ছে যে হরির দিকে তাকিয়ে, ওদিকে আনিসও এগিয়ে আসছে হাতে কিছু নতুন খবর।
এক মিনিট একটা দাওয়াত দিয়ে দেই, আগস্টে 4-5 আমাদের বাংলাদেশ টিম খেলতে আসছে টি-20 ফ্লোরিডাতে, আপনারা সবাই আমন্ত্রিত।
জি, অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, ভালো থাকবেন সবাই।
আলাপনের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।